الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، استعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. وقال سبحانه: ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم. ومن يعص الله ورسوله فقد ضل ضلالا بعيدا. সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আজকের এই দিনী মজলিসে শরীয়ত কিভাবে আমরা বুঝতে পারব, কিভাবে আমরা সঠিকভাবে শরীয়ত চিনতে পারব, সে সম্পর্কে আলোচনা করেছি বা সে সম্পর্কে আলোচনা রাখব ইনশাআল্লাহ। শরীয়ত যদি আমাদেরকে জানতে হয়, তাহলে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকেই জানতে হবে। শরীয়ত একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকেই আমাদেরকে জানতে হবে, তাদের অনুসরণেই আমাদেরকে শিখতে হবে। তারা যেগুলোকে শরীয়ত ঘোষণা করেছেন সেগুলোই কেবলমাত্র শরীয়ত হবে, এবং যেগুলো শরীয়ত রূপে ঘোষণা করেননি সেগুলো শরীয়ত হবে না। এ সম্পর্কে আমি কোরআন শরীফের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে ব্যক্তি আল্লাহ তবারক ওয়া তাআলার অনুসরণ করবে এবং তার রাসূলের, আল্লাহ তবারক ওয়া তাআলা তাকে সেই জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, এবং তারা সেই জান্নাতের ভিতরে চিরদিন বসবাস করবে। আর এটাই হলো বিরাট সফলতা। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আল্লাহর এবং তার রাসূলের অবাধ্যতা করবে এবং তাদের নির্ধারিত সীমারেখা অতিক্রম করে যাবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাকে আল্লাহ তবারক ওয়া তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন, যেই জাহান্নামে চিরদিন সে বসবাস করবে। আর তার জন্য ব্যবস্থা করা হবে অপমানজনক শাস্তির। অন্য একটি আয়াত আল্লাহ তবারক ওয়া তাআলা বলছেন, কোন মুমিন নারী কিংবা পুরুষের জন্য অধিকার নেই আল্লাহ তবারক ওয়া তাআলা বা তার রাসূল কোন ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিলে সেটার ব্যাপারে তারা কোন মত খাটাবে বা তাদের এখতিয়ার তারা খুঁজবে। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্যতা করবে সে অনেক মানে গভীর ভ্রষ্টতার ভিতরে নিমজ্জিত হলো। তো এই আয়াতের ভিতরে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে সর্বক্ষেত্রে। সর্বক্ষেত্রে তারা যেটাকে আমাদের জন্য দান করবেন শরীয়ত রূপে, সেটাই আমরা শরীয়ত রূপে গ্রহণ করব, এবং তারা যেটা থেকে আমাদেরকে নিষেধ করবেন বা যেটা আমাদেরকে উল্লেখ করবেন না সেটা থেকে আমরা বিরত থাকব। এবং তাদের জন্য আল্লাহ তবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে ফজিলতের কথা উল্লেখ করেছেন, জান্নাতে প্রবেশ করবে। এবং যারা আল্লাহ তবারক ওয়া তাআলার অনুসরণ করবে না, রাসূলের অনুসরণ করবে না, তাদের জন্য জাহান্নামের ধমকিও দেওয়া হয়েছে, জাহান্নামে তাদেরকে হুমকিও দেওয়া হয়েছে। তো যাই হোক, এই শরীয়ত বুঝা কিভাবে আমাদের নির্ভুল হবে আল্লাহর রসুলের অনুসরণে বা আল্লাহর অনুসরণে, সে সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। এ সম্পর্কে আমরা আলোচনা করতে যেয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটাকে বা আল্লাহর অনুসরণকে দুই ভাগে বিভক্ত করব। এক হল ইতিবাচক অনুসরণ বা হাঁ বাচক অনুসরণ, আর আরেকটা হল না বাচক অনুসরণ। মানে আল্লাহর রসুল যা আমাদেরকে করতে বলেছেন, নিজে করেছেন কিংবা সমর্থন করেছেন, সেগুলো আমরা করব। আল্লাহ তবারক ওয়া তাআলা বা রাসূল যা আমাদেরকে করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, বলেছেন বা সমর্থন করেছেন, এগুলো আমরা করব। এমনিভাবে আনুষঙ্গিকভাবে তার সাহাবীরা যা করেছেন, বলেছেন, সমর্থন করেছেন, এগুলো আমরা পালন করব। এগুলোই হল শরীয়ত, এগুলোকেই বলা হয় দিন, এগুলোকেই বলা হয় ইসলাম, এগুলোর নামই বলতে পারেন সুন্নাত। এগুলোর ভিতরে এমন কিছু জিনিসও আসবে যেগুলো পরিত্যাগ করলে পাপী হতে হবে, যেগুলো পরিত্যাগ করলে অনেক সময় হয়তো ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে কাফের কিংবা মুশরিকেও পরিণত হয়ে যেতে হবে, এরকমও আসবে। তো যাই হোক, মোট কথা আমরা জানলাম যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, বলেছেন, সমর্থন করেছেন, এমনিভাবে আনুষঙ্গিকভাবে তার সাহাবীরা যা করেছেন, বলেছেন, সমর্থন করেছেন, এগুলো করাই হল সুন্নত বা শরীয়ত বা ইসলাম বা দিন, যেটাই আপনারা নাম দেন, এগুলোই হল হাদিস। এবং এইগুলোর ভিতরে ইসলামের ব্যাপক দিক এসে পড়বে, ইসলামের বিভিন্ন দিক ঢুকে যাবে, ওয়াজিব ফরজ নফল সব এসে পড়বে এর ভিতরে। এরপরে আরো একটা দিক যেটা আমরা বলেছিলাম যে নীতিবাচক অনুসরণ, না বাচক অনুসরণ, অর্থাৎ আল্লাহ তবারক ওয়া তাআলা যা বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি বা বলেননি বা সমর্থন করেননি, তেমনিভাবে আনুষঙ্গিকভাবে তার সাহাবীরা যা করেননি, বলেননি, সমর্থন করেননি, এগুলো শরীয়ত নয়, এগুলো সুন্নত নয়, এগুলো ইসলাম নয়, এগুলো দিন নয়, এগুলো হলো পাপের কাজ, এগুলো হলো পাপের কাজ। যেগুলো তারা করেননি, বলেননি, সমর্থন করেননি, এগুলো হলো পাপের কাজ। শরীয়ত এই কয়টা কথা যদি মনে রাখতে পারি বা আল্লাহ রসুলের অনুসরণের এই দুইটা ভাগ সমানভাবে যদি আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে সক্ষম হই, তাহলে গ্যারান্টি থাকলো ইসলাম নির্ভুলভাবে বুঝার বা ইসলামের ওপরে নির্ভুলভাবে নির্ভেজালভাবে প্রতিষ্ঠিত থাকা। আমরা যদিও হাঁ বাচক অনুসরণটা কিছু বুঝি, তাও নির্ভুলভাবে নয়, কিন্তু কিছু বুঝি। কিন্তু এই যে দ্বিতীয় নেতিবাচক অনুসরণ, এটা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ প্রায়, ইল্লা মান রাহিম আল্লাহ। আসলে কিন্তু এই দিকটা না বোঝার কারণেই আমাদের দেশে যে সমস্ত বেদাত আমরা দেখে থাকি, এগুলো এই কারণেই এসেছে, এইটা না বোঝার কারণে। তাই এটা আপনারা নামও দিতে পারেন তাহলে, শরীয়তের উপরে নির্ভেজালভাবে বেদাত শিরক মুক্তভাবে যদি আপনি থাকতে চান, তাহলে এই কথা দুটো আপনাকে মানতে হবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণটা আপনার বুঝতে হবে এই দুই ভাবে, ইতিবাচক ভাবে এবং নেতিবাচক ভাবে, হা বাচক এবং না বাচক উভয় ভাবে সমানভাবে বুঝতে হবে, উভয় প্রকার অনুসরণ সবাই সমানভাবে বুঝতে হবে। যেটা আল্লাহ রসুল ছেড়ে দিয়েছেন ওটা শরীয়ত নয়, ওটার জন্য আপনি বাধ্য নন, ওটা করতে হবে না, ওটা করলেই কি হবে বেদাত হয়ে যাবে, ওটা করলেই ওর বেদাত হয়ে যাবে, যা হলো শেরেকের মানে পর্যায়ভুক্ত পাপ। শেরেক এবং বেদাত এই দুটো হলো সমাজের ভিতরে সবচেয়ে বড় পাপ, বুঝেছেন? এই জন্যই এই দেশের বা আরব রাষ্ট্রের আলেমুলা উলামাগণ এই দুটো বেদাত সম্পর্কে এবং শেরেক সম্পর্কে বেশি সোচ্চার করে মানুষকে, কারণ এই দুটোর মাধ্যমে আপনার আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমলের দরজা মানে এই আমলগুলি কবুল হওয়ার দরজা বন্ধ হয়ে যায়, আপনি করে লাভ কি হবে তাহলে? আর এই শেরেক বেদাত এটা নতুন কোনো স্বতন্ত্র কোনো বিষয় না, পুরা ইসলামটাকে নিখুঁত ভাবে ইসলামের প্রতিটা খুঁটি নাটি, জরুরি হোক আর নফল হোক আর সুন্নত হোক, সমস্ত মাসলা মাসাইল নিখুঁত ভাবে জানার জন্য আপনার এই দুটো ব্যবহার করতে হবে, এই দুটো সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। শেরেক বেদাত বা তাওহীদ সুন্নত এগুলো আলাদা কোনো বিষয় না, সমস্ত ইসলামকে সামগ্রিকভাবে নিখুঁত বোঝার জন্য, নির্ভুলভাবে বোঝার জন্য এই দুটো আপনার জ্ঞান রাখতে হবে, এই দুটো সম্পর্কে জ্ঞান রাখতে হবে, এটা আলাদা বিষয় না। আমরা অনেক সময় এই বিভ্রান্তি ছড়িয়ে ফেলি যে এটা এক শ্রেণীর আলেম শুধু শেরেক বেদাতি বলে, শেরেক বেদাতের আলাদা বিষয় না, ইসলামের সামগ্রিক দিকগুলোকে নির্ভুল বুঝতে হলে আপনার এই সম্পর্কে জ্ঞান রাখতেই হবে, না হলে আপনার গোলমাল, সবইতেই গোলমাল হবে, আপনার নামাজে গোলমাল, রোজাতে গোলমাল, হজে গোলমাল, জাকাতে গোলমাল, আপনার শাসনে গোলমাল হবে, আপনার বিভিন্ন বিধান নিয়ম কানুনে গোলমাল হয়ে যাবে, এবং ওগুলো বেদাতে পরিণত হবে বা শেরেকে পরিণত হবে, বুঝেছেন? যেমন ধরেন আপনি যদি চোরের হাত কাটতে হবে, এটা হলো ইসলামের বিধান, এখন এর পরিবর্তে যদি আপনি তাকে জেল দেন এটা বেদাত, চোরের হাত কবজি পর্যন্ত কাটতে হবে এটা বেদাত হয়ে গেল। এমনি ভাবে আপনি যদি আঙ্গুল পাঁচটা কাটেন এটাও বেদাত হয়ে গেল। সব জায়গাতে আমার শরীয়তের প্রতিটা নিয়ম কানুনের ভিতরে এগুলো আপনার জ্ঞান রাখতে হবে, এই দুইটা সম্পর্কে সব জায়গায় আসবে। যাই হোক, যে কথা বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা করেছেন বলেছেন সমর্থন করেছেন সেগুলো করাই হলো সুন্নত, এমনি ভাবে তার সাহাবীরা, আর যেগুলো ছেড়ে দিয়েছেন এগুলো ছেড়ে দেওয়াই হলো সুন্নত, ছেড়ে দেওয়াতেই হলো সোয়াব, ছেড়ে দেওয়াই হলো ইসলাম, ছেড়ে দেওয়াই হলো শরীয়ত। যদি করেন তাহলে ওটাই হবে বেদাত, ওটাই হয়ে যাবে বেদাত। এ সম্পর্কে দলিল দিয়েও কথা বলবো, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, আনিল ইরবাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু আনহু ক্বাল ওয়াআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালীগাতান যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিরাত মিনহাল কুলুব কুল্লা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইযাতু মুয়াদ্দিন ফাউসিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব জ্ঞান গর্ভপূর্ণ তথ্যবহুল আলোচনা রাখলেন, আলোচনা শুনে সাহাবীগণ ধারণা করে ফেললেন যে আল্লাহর রসুল বিদায় নেবেন, এটাই তার বিদায় ভাষণ, এত জ্ঞান গর্ভপূর্ণ, এত তথ্যবহুল, এটা স্বভাবতই ঘটে বিদায়ের সময় মানুষের ভাষা, মানুষের ভাষণ অন্যরকম হয়ে যায়, তার মান অন্যরকম হয়ে যায়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণটা এরকম তথ্যবহুল এবং হৃদয় গ্রাহী হওয়ার কারণে সাহাবীরা মানে ধারণা করে ফেললেন যে এটাই মনে হয় বিদায় ভাষণ। আল্লাহ রসুলের কাছে তারা দরখাস্ত করলেন, আউসিনা ইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন বিদায় নেবেন আমরা বুঝতে পারতেছি আপনার ভাষা নেই, আপনি আমাদেরকে ওসিয়ত করে যান কিভাবে আমরা বাঁচবো দুনিয়াতে, কিভাবে আমরা থাকবো, কিভাবে নির্ভেজাল খাঁটি খাঁটি ইসলামের মধ্যে থাকতে পারবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওসিয়ত করা শুরু করলেন। ওসিয়তের সর্বপ্রথমে তিনি উল্লেখ করলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আল্লাহর ভীতি অর্জনের ওসিয়ত করে যাচ্ছি, ওয়াসমি ওয়া তা, এবং মুসলমানদের শক্তি তাদের দিনকে নিখুঁতভাবে টিকিয়ে রাখতে হলে একজন কোন নেতা মেনে তার অনুসরণে চলতে হবে, তার অনুসরণে চলতে হবে, এই ঐক্যের মাধ্যমে ইসলাম টিকে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ওয়াসমি ওয়া তা, শরীয়ত সম্মত যারা তোমাদের নেতা হবে, যোগ্য নেতা, তাদের তোমরা অনুসরণ এবং তাদের কথা শ্রবণ করবে। এরপর আল্লাহ রাসূল বলছেন যে ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাইদি ফাসাইর ইখতিলাফান কাসীরা, জেনে রাখো সাহাবীরা, তোমরা যারা আজকে উপস্থিত রয়েছো, তারা যারা তাদের ভিতর থেকে যারা দীর্ঘায়ু লাভ করবে, দেখবে ইসলামের ভিতরে অনেক মতভেদ সৃষ্টি হয়ে গেছে, অনেক মতভেদ সৃষ্টি হয়ে গেছে। সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরাই দেখে ফেলবে ইসলামের ভিতরে মতভেদ সৃষ্টি হয়ে গেছে, কি করতে হবে? আল্লাহ রাসূল তাদেরকে পন্থা বলে দিচ্ছেন, এই মতভেদের সময়, মতানক্যের সময়, বিভেদের সময় কিভাবে তোমরা সঠিকের উপরে থাকবে, ওই কথাটাই উল্লেখ করছে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন মিন বাদি, তোমরা আমার সুন্নতকে হাতে নাতে আঁকড়িয়ে ধরবে এবং আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে হাতে নাতে আঁকড়িয়ে ধরবে, বাস দেখবে তোমাদের কোনো ক্ষতি হবে না। যতই একতলাভ হয়ে যাক, যতই মতভেদ সৃষ্টি হয়ে যাক, যতই তোমাদের মতানক্য দেখো না কেন ইসলামের ভিতরে, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যাদের শর্ত হবে এটা যে আমার সুন্নতকে তোমরা হাতে নাতে আঁকড়ে ধরবে এবং আমার খলাফায়ে রাশিদিনের সুন্নতকে, মানে সুন্নত বলতে কি বুঝিয়েছিলাম, আল্লাহ রসুল যা করেছেন বলেছেন সমর্থন করেছেন, এমনিভাবে সাহাবীদের সুন্নত কি, তারা যা করেছেন বলেছেন সমর্থন করেছেন, এগুলো হলো সবই সুন্নত। এগুলো তাহলে আমরা প্রথম যেটা ইতিবাচক অনুসরণ তার দলিল এটা পেলাম, তার দলিল এটা পেলাম যে তাদের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, অর্থাৎ তারা যা করেছেন বলেছেন সমর্থন করেছেন এটাই আমাদেরকে পালন করতে হবে। এরপরে এখন কথা হলো আরেকটা দিক, নেতিবাচক অনুসরণ। নেতিবাচক অনুসরণ এরও দলিল আছে, এর আগে আমি আপনাদের সম্মুখে এই কথাটা আরো একটু ব্যাখ্যা করতে চাই। নেতিবাচক অনুসরণ মানে যেটা তারা করেননি, বলেননি, সমর্থন করেননি, এটা ছেড়ে দেওয়াই হলো সুন্নত, ছেড়ে দেওয়াই হলো নেকির কাজ, বুঝেছেন, এটা পালন করা বা এটা চর্চা করাই হলো গুনার কাজ, এটা হলো শরীয়ত পরিপন্থী, ইসলাম পরিপন্থী কাজ। এক্ষেত্রে আমাদের একটা সংশয় আসতে পারে, অনেকে এই সংশয় সৃষ্টি করি আমরা, যে ভালো কথা আল্লাহর রসুল ছেড়ে দিয়েছেন, আল্লাহ রসুল করেননি বলেননি সমর্থন করেননি, সাহাবিরা করেননি বলেননি সমর্থন করেননি, তবে কি হলো, এতে কি হলো, নিষিদ্ধ করেননি, নিষিদ্ধ করেননি। আমরা এই একটা কথা বলি এবং এটা এই এই নেতিবাচক অনুসরণ সম্পর্কে জ্ঞান না থাকার কারণেই আমরা এই কথাটা উল্লেখ করে থাকি। নেতিবাচক অনুসরণের গুরুত্ব আমাদের না জানা থাকার কারণে এই কথাটা আমরা বলে থাকি, যদি জানা থাকতো তো কোশ্চিন কালে আমরা এই কথাটা বলতাম না। আপনারা জেনে রাখবেন, ইসলামের ভিতরে যত বেদাত তৈরি হয়েছে, যত বেদাতের সৈলাব আপনারা দেখতে পাচ্ছেন, এই দিকটা না বুঝার কারণে এবং এই কথা বলার কারণে এসেছে। আল্লাহ রসুল ছেড়ে দিয়েছেন তো হয়েছে কি, নিষিদ্ধ করেননি, নিষিদ্ধ করেনি। বেদাত ঢোকার পথ হলো এটাই, সবচেয়ে সাফল্যজনক পথ হলো এটাই বেদাত ঢোকার। আরো একটা পথ হলো, এগুলোকে আমরা নামাজ রোজার মতো যখন দেখেছি, নামাজ রোজা দোয়া জিকির আজকারের মতো যখন দেখেছি মোটা বিবিকে, তখন এগুলো বৈধতা আমরা ঘোষণা করেছি। আরো একটা কথা বলে সেটা হলো হাসানা, নামাজের মতো দেখা গেছে, রোজার মতো দেখা গেছে এবং জিকির আজকার দোয়ার মতো দেখা গেছে, বাস হাসানা নাম দিয়েছি, উত্তম কাজ, উত্তম কাজ বলে ঘোষণা দিয়ে দিয়েছি। এক হল এই এক ধারণা, এই এক মতবাদ উত্তম নাম দিয়ে দিয়েছি, আর এক হলো এই যে আমরা ওটা এইভাবে চালিয়ে নিচ্ছি যে আল্লাহ রাসূল নিষিদ্ধ করেননি। এই সম্পর্কে আমি আপনাদের কাছে কিছু বাস্তব উদাহরণ তুলে ধরব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ছেড়ে দিয়েছেন, তার সাহাবীরা যেগুলো ছেড়ে দিয়েছেন, এগুলো আমাদেরকেও ছেড়ে দিতে হবে এবং এগুলোকে নিষেধ মনে করতে হবে। যেটা পাওয়া যায় না আল্লাহ রাসূলের ছেড়ে যাওয়ার মানে শরীয়তের ভিতরে, জেনে নিতে হবে এটাই হলো নিষেধ। যদি আপনি নিষেধ না ধরেন তাহলে ইসলাম পুরা বিকৃত হয়ে যাবে। আজ তো এই দলিল দিয়ে দুই একটা বেদাত মাত্র সৃষ্টি হয়েছে আমাদের সমাজে, দুই একটা বেদাত, ধরেন মিলাদ জিলাদ, এই সুবিনা খতম, সবে বরাত, সবে মেহরাজের বিভিন্ন যে অনুষ্ঠান, বুঝছেন, এগুলো দুই একটা তৈরি হয়েছে। তারপরে খতম, বিভিন্ন ধরনের খতম আছে, বুঝছেন, বিভিন্ন ধরনের দুরুদের ছড়াছড়ি হয়েছে, এগুলো তো দুই একটা বেদাত তৈরি হয়েছে, হালকা পাতলা বেদাত। এই দলিল দিয়ে মানে আল্লাহ রাসূল নিষেধ করেননি এই যুক্তিতে যদি আমরা কিছু শরীয়তের ভিতরে সংযোজন করি, ভালো কাজ দেখে বা মোটা দৃষ্টিতে ভালো মনে হলেই যদি, এবং ওই যুক্তিতে নিষেধ করেননি বলে যদি চালু করি, তাহলে আমাদের ইসলাম ধ্বংস, ইসলাম ধর্ম পুরো ধ্বংস হয়ে যাবে। যদি এই দলিলগুলো নিয়ে অন্য এক দল মানে কাজ শুরু করে দেয়, ইসলামের শত্রুরা এসে যদি কাজ শুরু করে দেয়, তাহলে দেখবেন যে আপনারা ইসলামের কিছুই পাবেন না। আল্লাহ রাসূল অনেক কিছুই বলতে ছেড়ে দিয়েছেন, অনেক কিছুই বলতে ছেড়ে দিয়েছেন। যেমন এই যে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল ফরজ ঘোষণা করেছেন এবং আল্লাহ রাসূল পাঁচ ওয়াক্ত নামাজই পড়েছেন, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আর কি, কিন্তু ছয় অক্ত পড়া নিষেধ, ছয় অক্ত বা সাত অক্ত পড়া চলবে না, এটা আল্লাহ রাসূল নিষেধ করেননি কোথাও, নিষেধ করেননি। এখন যদি নিষেধ করেননি এই যুক্তিতে আপনি শরীয়তের ভিতরে কোনো আমল চালু করতে চান, তাহলে যদি এক ব্যক্তি এসে চালু করে দেয় সাত অক্ত নামাজ, সাত অক্ত নামাজ পড়তে হবে, সাত অক্ত নামাজ আমরা বেশি বেশি সওয়াব করে আল্লাহর কাছে জান্নাত নেব, এই সৎ উদ্দেশ্যে, এই তো ফরজ নামাজই সাত অক্ত চালু করে দিল, তার এলাকাবাসীর ভিতরে প্রচার করে দিল সাত অক্ত নামাজ আমরা পড়ব। এই যদি নামাজ চালু করে দেয় আপনি নিষেধ করবেন কিভাবে? এই যে ব্যক্তি নামাজ চালু করলো ছয় অক্ত বা সাত অক্ত, এর নিষেধ করার কোনো বুদ্ধি আছে? কি দলিল? আপনি যে দলিল দিয়ে মিলাদ সবে বরাত চালু করেছেন, ভালো কাজ, নামাজ হয়, রোজা হয়, এই যুক্তিতে নিষেধ করেননি আল্লাহ রাসূল, বুঝলেন, এই দলিল দিয়ে যদি এখানে আপনার নামাজ যদি চালু করে দেয় সাত অক্ত বা আট অক্ত, তখন নিষেধ করবেন কি বলে? দলিল তো ওটাই যে আপনাকে বলবে যে কোথায় নিষেধ করেছেন, আল্লাহ রাসূল পড়েছেন, পড়তে বলেছেন, কিন্তু নিষেধ তো আর করেননি, নিষেধ করেছেন, আপনি নিষেধ দেখাতে পারবেন না, কাজে আপনি হেরে যাবেন, ওই সাত ওয়াক্ত নামাজই আপনার পড়তে হবে। কারণ আপনার যে দলিল এখানেও তো ওই দলিল, একই দলিল। যদি আপনি না মানেন এই কথা যে আল্লাহ রসুল যেটা ছেড়ে দিয়েছেন বলতে ওটাই নিষেধ, যতক্ষণ পর্যন্ত এই কথা আপনি না মানবেন, আল্লাহ রসুলের নেতিবাচক অনুসরণ যতক্ষণ পর্যন্ত না করবেন, এই শরীয়ত ঠিক রাখতে পারবেন না, বিকৃত হয়ে যাওয়া না, নামাজ শেষ, নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ রসুলের ছেড়ে যাওয়া নামাজ নষ্ট হলো, ছেড়ে গেলেন পাঁচ ওয়াক্ত, কিন্তু ওই দলিল দিয়ে এখন দশ ওয়াক্ত হয়ে গেল, চব্বিশ ঘন্টায় আপনি দশ ওয়াক্ত, জোহর থেকে ফজর পর্যন্ত বিরাট সময়, অনেক লম্বা সময়, এক ওয়াক্ত চালু করে দেন। আর বলবেন যে নামাজ পড়া কি খারাপ কাজ, কে বলবে খারাপ কাজ, কেউ তো বলতে পারবে না যে নামাজ পড়া খারাপ কাজ, নামাজ পড়া ভালো কাজ, আর এদিকে আল্লাহ রসুল নিষেধও করেননি। কোথায় বলেছে বলতে আমি হাদিস দেখাতে পারবেন না, তাহলে আপনার এই ব্যক্তি নামাজ চালু করেই ছাড়বে আপনার দলিল দিয়েই, সাত ওয়াক্ত আট ওয়াক্ত নামাজ চালু করে ছাড়বে আপনার দলিল দিয়ে আপনি নিষেধ করতে পারবেন, কারণ আপনি আপনি তো এই দলিল অনুসারী, আপনার দলিল দিয়ে তো পাওয়া যাচ্ছে এটা, তাহলে দেখেন পাঁচ ওয়াক্ত নামাজ শেষ আর থাকলো না। এবার ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে একদিন জুমার নামাজ পড়েছেন শুক্রবার, কিন্তু কোন হাদিসের ভিতরে সারা দুনিয়া মানুষকে যদি লাগিয়ে দেন যে একটা হাদিস খুঁজো কোথায় আল্লাহ রাসূল দুই দিন জুমার নামাজ পড়তে নিষেধ করছেন, হ্যাঁ কোথায় আল্লাহ রাসূল নিষেধ করছেন, পাবেন না। এক ব্যক্তি এসে বলে জুমার নামাজ পড়া তো ভালো কাজ, এখানে খুতবা হয়, এখানে শরীয়ত সম্পর্কে জানা হয়, নামাজ হয়, লোকজনের সমাবেশ ঘটে, কত উত্তম কাজ, আর আল্লাহ রাসূল নিষেধ করেননি, আপনি সপ্তাহে তিন দিন জুমা চালু করে দিলেন, দলিল কি কাজটা ভালো, কেউ বলতে পারবে জুমা পড়া খারাপ, কাজ ভালো, এরপর আল্লাহ রাসূল নিষেধ করেননি, কথাগুলো বুঝে আসছে তো আমার, তিন দিন জুমার নামাজ আপনাকে পড়িয়ে ছাড়বে, আপনি নিষেধ করবেন কি করে, যতক্ষণ পর্যন্ত আপনি শরীয়তের ব্যাপারে এই নিয়ম না ধার্য করবেন যে আল্লাহ রসুল যেটা বলেননি ওটাই নিষেধ, যেটা বলেননি আল্লাহ রসুল চুপ থেকে গেছেন ওটাই নিষেধ, ওটা করা চলবে না, হারাম, যতক্ষণ পর্যন্ত এই কথা আপনি না ধরবেন, এই এই অনুসরণ যতক্ষণ পর্যন্ত আপনি না আঁকড়িয়ে ধরবেন আপনার শরীয়ত ঠিক রাখতে পারবেন না। আজকে তো আপনি দুই একটাই বেদাত দেখতেছেন, কবে যে আপনার ফরজ ইবাদত গুলো বিকৃত করে দেওয়া হবে এই দলিল দিয়ে, আপনি যে দলিলের মাধ্যমে করে থাকেন ওই দলিল দিয়ে এগুলো হচ্ছে, নিষেধ করেন আপনি দেখি আমি যদি চালু করে দিই। এরপরে ধরেন যে আল্লাহ রসুল বছরে এক মাস রোজা রাখতে বলছে, রমজান মাস নির্ধারণ করছে, রোজা তো ভালো কাজ, খুব উত্তম ইবাদত, রোজা খুব উত্তম ইবাদত, কেউ বলতে পারবে যে এটা খারাপ কাজ, রোজা উত্তম কাজ, বিরাট মর্যাদাপূর্ণ ইবাদত, আমার কথাগুলো কিন্তু খেয়াল করে শুনবেন, খুব মর্যাদাপূর্ণ ইবাদত, এই ইবাদত আল্লাহ রসুল বছরে এক মাস চালু করেছেন, আর এক মাস নিজে রোজা রেখেছেন, রোজা রেখে গেছেন, বুঝলেন, কিন্তু কোন হাদিসের ভিতরে, কোন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল নিষেধ করেননি, খবরদার তোমরা বছরে তিন মাস রোজা রাখবে না, তিন মাস রোজা রাখবে না, এটা তো কোন জায়গায় করেনি, আপনি চালু করে দিলেন, রোজা ভালো কাজ, আল্লাহ রাসূল নিষেধ করেননি, চালু করে দিলেন, তিন মাস আপনি রোজা সমাজের বুকে ফরজ করে দিলেন, চালু করে দিলেন, দলিল তো ওটাই, ভালো কাজ আল্লাহ রসুল নিষেধ করেননি, আপনার রোজাও বিকৃত হয়ে গেল, রোজাও বিকৃত হয়ে গেল, রোজাও থাকলো না। এরপরে ধরেন এইভাবে সমস্ত ইবাদত, মানে যাকাত সম্পর্কে বলা হয়েছে, যাকাত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিসাব পরিমাণ কারো যদি মাল হয়ে যায় তাহলে যাকাত লাগবে, নিসাব পরিমাণ যদি না থাকে তাহলে যাকাত লাগবে না, আল্লাহর রাসূল বলছেন। কিন্তু আপনি নিসাবের ভিতরে যদি গোলমাল করে দেন, যেটা আল্লাহর রাসূল নিসাব করেননি, আল্লাহর রাসূল ধরেন যে 20টা গরু হলে যাকাত লাগবে আর না হলে যাকাত লাগবে না, আপনি এই নিসাবের ভিতরে পরিবর্তন করে ফেললেন না 30টা, কারণ আল্লাহর রাসূল নিষেধ করেননি, আল্লাহর রাসূল নিষেধ করেননি, আর এটা হলো সৎ কাজ। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসাব নির্ধারণ করেছেন 20টা, আপনি যদি কমিয়ে দেন এটা হলো সৎ কাজ, আর এই 10টাতে যাকাত দেওয়া চালু করব, বুঝছেন? সাদাকা এটা হলো আলাদা ব্যাপার, কিন্তু যাকাত ফরজ ইবাদতে হাত দেওয়া আপনার চলবে না। অথচ আমাদের দেশে অবশ্য আছে, ফসল পানি সম্পর্কে বলা হয়েছে 5 ওয়াসাকের কমে যাকাত নেই, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। কিন্তু ওই যে বুখারী শরীফের নিচের টিকাতে দেখবেন যে রাসূলের বিরুদ্ধে একটা মজহাব আছে, বলছে তবে এই মজহাবের নিকটে 5 ওয়াসাকের কমেও যাকাত দিতে হবে, যতই হোক, কম হোক বেশি হোক, এদিকে কোনো ভ্রুক্ষেপ করা চলবে না, যেই পরিমাণেরই ফসল হোক যাকাত দিতে হবে, বুঝলেন? পরিবর্তন এমনি ভাবে ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালনের জন্য 3টা নির্ধারিত মাস রেখেছেন এবং এই 3 নির্ধারিত মাসের ভিতরে হজ পালন করেছেন। আপনি দেখেন হজ তো বিরাট মর্যাদাপূর্ণ ইবাদত, হজের পুরস্কার হল সরাসরি জান্নাত। কাজেই আমি এক হজ কেন করব, বছরে আমি 3 হজ চালু করে দিলাম, 3টা হজ আপনি আদায় করবেন। এই যে সওয়াবের কাজ এবং আল্লাহ রাসূল নিষেধ করেননি এই জন্য আপনি চালু করেই যাচ্ছেন, এগুলো তো সওয়াবের কাজ, মোটা বিবেকে ধরা পড়তেছে কিনা সওয়াবের কাজ বলি, কিন্তু এগুলো আসলে ঘটতেছে কি, ধর্ম বিকৃত হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল ছেড়ে, আল্লাহ রাসূলের ছেড়ে যাওয়া ধর্ম আর ঠিক থাকছে না। এমনি ভাবে ধরেন ঈদের নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল 2টা ঈদের আমাদের প্রচলন ঘটিয়েছেন আমাদের ভিতরে, ঈদ উল আজহা, ঈদ উল ফিতর। অবশ্য জুমার দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে কোন কোন হাদিসের ভিতরে পাওয়া যায়। এখন যদি আমরা দেখি যে ঈদের দিন ঈদ করা একটা বিরাট ইবাদত, বছরে মাত্র 2টা কেন ইবাদত থাকবে, আরো কয়েকটা চালু করে 3 মাস পর পর ঈদ, বা প্রতি মাসের শেষে একটা করে ঈদ চালু করে দিলাম, ভালো কাজ নিষেধ করেননি আল্লাহ রাসূল। এই যে আমরা দেখতেছি, আমরা যদি আল্লাহ রাসূলের এই নেতিবাচক অনুসরণ কড়াকড়ি ভাবে যদি না মান্য করি তাহলে এইভাবে আমাদের ধর্ম বিকৃত হয়ে যাবে। আজ তো 2-1টাই আমাদের ভিতরে চালু হয়েছে বেদাত, সমস্ত ইবাদত, সমস্ত ইসলামী ধ্বংস হয়ে যাবে। এই জন্যই বেদাত হল সবচেয়ে সাংঘাতিক পর্যায়ের পাপ। আল্লাহর রাসূল প্রতিটা খুতবায় এই সম্পর্কে সতর্ক করতেন। এখন আপনাদের নিকটে এগুলো তো বাস্তব দৃষ্টান্ত তুলে ধরলাম, বাস্তব দৃষ্টান্ত তুলে ধরলাম, এরপরে হাদিস থেকে আমরা কিছু দলিল জানবো এ সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন। এটা তো আমরা বললাম যে যেটা আল্লাহর রাসূল ছেড়ে দিয়েছেন, বলেননি, করেননি, সমর্থন করেননি, তার সাহাবীরা করেননি, বলেননি, সমর্থন করেননি, এটা না করাই হলো শরীয়ত ইসলাম, এবং এটা করাই হলো পাপের কাজ।